বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলিতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 4 মার্চ, 20 ফাল্গুন এবং ফার্সি 14 স্ফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন বিভিন্ন গণহত্যায় মার্কিন ভূমিকা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর আসন্ন রমজান মাসে সাশ্রয়ী মূল্যে রাজধানী ঢাকার 30টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রয়োজন। এরপর প্রান্তিক আয়োজনে শুনবেন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মিশরে যাচ্ছে হামাসের প্রতিনিধি দল। পবিত্র রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বিজেপিকে আরও স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এবং ভারতের মিম প্রধান বলেছেন ভারতের 17 কোটি মুসলমান যদি উন্নতি করতে চায় তবে তাদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব থাকতে হবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের প্রায় 5 মাসের গণহত্যা বন্ধ করার আলোচনায় অংশ নিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রো সফরে গেছে। হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য খলিল আল হাইয়া এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে মিশরের গণমাধ্যম। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসের আগেই গাজে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিনিধি দলটি কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবে। সম্ভাব্য যুদ্ধবিরতি হবে সাময়িক এবং এ সময় 40 জন ইসরায়েলি পণবন্দীর বিনিময়ে 400 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি একটি মার্কিন প্রতিনিধি দলও কায়রো পৌঁছেছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তার বরাত দিয়ে মিশরের গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদ ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার সহ হামাসের অন্যান্য দাবি মেনে নিলে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এদিকে হামাসের আরেকটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে একটি সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে দখলদার ইসরায়েল বহু প্রতিবন্ধকতা সৃষ্টি করা সত্ত্বেও এখনও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করা সম্ভব। সূত্রটি বলছে, গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে দেওয়ার বিষয়ে এখনও মতৈক্য হয়নি। ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 5 মাস আগে যুদ্ধের শুরুতে বলেছিলেন তিনি হামাসকে ধ্বংস করা পর্যন্ত থামবেন না, কিন্তু তার লক্ষ্য এখনও বাস্তবায়িত হয়নি। ইসরায়েলি গণহত্যা অভিযানের শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজ্জি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন। 2 সপ্তাহ আগে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি ব্রিটিশ কার্গো জাহাজ লোহিত সাগরে পুরোপুরি ডুবে যাওয়ার একদিন পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এজি বলেন, ইয়েমেন আরও ব্রিটিশ জাহাজ ডুবাতে থাকবে এবং এর বিরুদ্ধে যে কোনো প্রতিক্রিয়া ব্রিটেনকে আরও বেশি নিমজ্জিত করবে। ব্রিটেন একটি দুর্বৃত্ত রাষ্ট্র যা গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ যজ্ঞে আমেরিকার সহযোগিতে পরিণত হয়েছে। গত 18 ফেব্রুয়ারি বাব আল মান্দাব প্রণালীতে বেলজিয়ামের পতাকাবাহি ব্রিটিশ কার্গো জাহাজ এমভি রুবাইমার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। লোহিত সাগর ও এডেন সাগরের মধ্যে সংযোগ রক্ষাকারী এই প্রণালীতে হামলার শিকার হয়ে ব্রিটিশ জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরোপুরি থেমে যায়। ইহুদিবাদ ইসরায়েলের হাইফা বন্দরের একটি কেমিক্যাল গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল গত 7 অক্টোবর থেকে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এ হামলা চালিয়েছে। গতকাল ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU এক বিবৃতিতে জানিয়েছে, 2 দিন আগে তারা হাইফা বন্দরের কেমিক্যাল গুদামে ড্রোন হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত সুরক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় বিজেপিকে আরও স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। বিজিবি দিবসে আজ শৃঙ্খলা অব্যাহত রাখতে এবং চেইন অব কমান্ড মেনে চলতে তাকিদ দেন প্রধানমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সীমান্ত সুরক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবিকে আরও স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে দেশের আস্থার প্রতীক হয়ে উঠবে বিজিবি। সোমবার সকালে পিলখানা সদর দপ্তরে বিজিবি দিবসে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সকালে পিলখানা সদর দপ্তরে বিজিবি দিবস 2023 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোলা জিপে বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সীমান্ত রক্ষায় দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ বিজিবির 72 সদস্যকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদকে ভূষিত করা হয়। পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধে তৎকালীন বিডিআরের ভূমিকা ও আত্মত্যাগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন 2009 সালের পিলখানা ট্র্যাজেডির কথাও। আগামীর বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশের সকল বাহিনীকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বর্ডার গার্ড বাংলাদেশকে আমরা বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 প্রণয়ন করেছি। যেভাবে বাংলাদেশকে আমরা 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ করতে চাই, আমাদের বিজিবিও হবে তেমনি একটি স্মার্ট বাহিনী।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ভারতের 17 কোটি মুসলমান যদি উন্নতি করতে চায় তবে তাদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব থাকা উচিত। তিনি প্রশ্ন করেন, ভারতে জাট, ঠাকুর, যাদবদের নেতা থাকলে 17 কোটি মুসলমানের নেতা থাকবে না কেন? এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে জাট ঠাকুর যাদবদের নেতা থাকলে 17 কোটি মুসলিমদের নেতা থাকবে না কেন বলে মন্তব্য করেছেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। গতকাল রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের 17 কোটি মুসলমান যদি উন্নতি করতে চায় তবে তাদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব থাকা উচিত। ওয়াইসি বলেন, যদি জাট ঠাকুর ব্রাহ্মণ যাদব কুর্মী কুশওয়া মারাঠা দলিত ও ওবিসিদের নেতা থাকতে পারে তাহলে মুসলিমদের কেন থাকবে না। প্রধানমন্ত্রী মোদীও লোকসভায় দাবি করেছেন তিনি সবচেয়ে বড় ওবিসি। মুসলমানদের জনসংখ্যা 17 কোটি, তাদের কোনো নেতা না থাকলে গণতন্ত্রের জন্য সেটা কি ভালো হবে? ওয়াইসি বলেন, শিখরাও তাদের নিজস্ব নেতৃত্ব তৈরি করেছেন, প্রত্যেকটি সম্প্রদায়ের নেতৃত্ব আছে এবং কেউ তা অস্বীকার করতে পারে না, কিন্তু যখন মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়নের কথা আসে তখন অন্যদের জিন্নাহ স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। আমরা জিন্নাহকে প্রত্যাখ্যান করেছি, আমরা জিন্নাহকে বাতিল করেছি, তাই আমরা আজ এখানে আছি এবং কেয়ামতের সকাল পর্যন্ত এখানেই থাকব। রাজনৈতিক নেতৃত্ব না থাকলে আমাদের এভাবে টানাটানি করা হবে, ব্যবহার করা হবে এবং সুবিচার মিলবে না বলেও মন্তব্য করেছেন মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের নিরাপত্তা অন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয়। তিনি আজ পুলিশ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর শিক্ষা সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেন। তিনি আরও বলেন, প্রতিরক্ষা শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাংস্কৃতিক সামর্থ্য হচ্ছে জাতীয় শক্তি ও দৃঢ়তার তিনটি মূল বিষয়। তিনি ইরানি জনগণের প্রশংসা করে বলেন, ইরানি জনগণ শত্রুর মোকাবেলায় সদা প্রস্তুত এবং খুবই দায়িত্ববান। জনগণের সক্রিয় উপস্থিতির কারণে গত 45 বছরে শত্রুদের সব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার দায়ে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের একজন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 2023 সালের 28 জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইস্পাহানস্থ একটি ওয়ার্কশপে কয়েকটি ছোট ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একটি ড্রোনে আঘাত হানা হয়েছে এবং অন্য দুটি ড্রোনকে কৌশলে আটকে দেওয়া সম্ভব হয়েছে। এরপর ওই দুটি ড্রোনও বিস্ফোরিত হয়। ইস্পাহানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম জাফারি এ সম্পর্কে বলেছেন, এই ব্যর্থ হামলার পর মোসাদের ওই সন্ত্রাসী নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায়। এর 13 দিন পর ইরানের বিচার বিভাগের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় ওই সন্ত্রাসীকে একটি প্রতিবেশী দেশ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এরপর আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষে গতকাল মোসাদের ওই সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে তাদের নিকটতম প্রতিবেশী এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় ইরান ইরাকের পাশে দাঁড়িয়েছিল। তিনি সন্ত্রাসবাদ বিরোধীর লড়াইয়ে ইরানের ভূমিকার প্রশংসা করে বলেন, নিকটতম এই প্রতিবেশীর সঙ্গে ইরাকের বহু অভিন্ন ক্ষেত্র রয়েছে। আল রাফাদিয়ান সেন্টার ফর ডায়ালগকে দেয়া এক সাক্ষাৎকারে শিয়া আল সুদানি এসব কথা বলেন। গতকাল তার এই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সাক্ষাৎকারে তিনি সুস্পষ্টভাবে বলেন, ইসলামী প্রজাতন্ত্র হচ্ছে আমাদের প্রতিবেশী এবং আমাদের মধ্যে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বহু মিল রয়েছে। শুধু তাই নয়, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরান আমাদের পাশে ছিল। অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক ত্রাণ ফেলার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তাকে সাজানো নাটক বলে প্রত্যাখ্যান করেছে গাজার প্রশাসন। তারা বলেছে, আমেরিকার সরাসরি মদদ নিয়ে ইহুদিবাদ ইসরায়েল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে এবং স্থলপথে ত্রাণ প্রবেশের পথ আটকে রেখেছে, তখন এই সাজানো নাটক করার কোনো প্রয়োজন ছিল না। গাজা সরকারের গণমাধ্যম বিভাগ রোববার এক বিবৃতিতে বলেছে, সোজা পথে ত্রাণের প্রবেশ আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলার মার্কিন সিদ্ধান্ত চরম ধূর্তামি এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইহুদিবাদ ইসরায়েলের একজন সংসদ সদস্য সতর্ক করে বলেছেন, তেল আবিব ইউক্রেনকে সমর্থন দেয়া জোরদার করার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে দিন দিন আগ্রাসী অবস্থানে যাবে, কারণ ইসরায়েল সরকার মনে করে যে কোনোভাবেই হোক চলমান গাজা ইসরায়েল যুদ্ধে হামাসের পক্ষে কাজ করছে মস্কো। ইহুদিবাদ ইসরায়েলের একজন সংসদ সদস্য সতর্ক করে বলেন, তেল আবিব ইউক্রেনকে সমর্থন দেয়া জোরদার করার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে দিন দিন আগ্রাসী অবস্থানেই যাচ্ছে এবং যেতেই থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে যে গণহত্যা চালাচ্ছে তা নতুন কোনো ঘটনা নয়। দখলদার ইসরায়েলের সব অপকর্মের প্রধান সহযোগী মার্কিন সরকার বিশ্বের নানা প্রান্তে এমন বিমান হামলা চালিয়ে লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তেল আবিবের উগ্র যুদ্ধবাজ নেতারা এখন গাজায় ওয়াশিংটনের সেই মডেলেরই অনুসরণ করছে মাত্র। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের একটি সংবাদ ভাষ্য, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গণহত্যা চালানোর কাজে বিশ্বের আর কোনো দেশ আমেরিকার মতো বিশাল অর্থ ও বিমান বাহিনীকে ব্যবহার করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানে আমেরিকার বোমাবর্ষণের দিকে তাকালেই এই সত্য স্পষ্ট হয়ে উঠবে। এছাড়া 1990-এর দশকের শুরুতে একবার ও 2003 সালে আরেকবার ইরাকে মার্কিন হামলা এবং 2001 সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ঘটনায়ও একথা প্রমাণিত হয়েছে। আমরা যখন আমেরিকার এসব অপরাধযোগ্য নিয়ে কথা বলছি, তখন আরেকটি কথিত দেশ আমেরিকাকে আদর্শ হিসেবে গ্রহণ করে হুবহু এই নীতি অনুসরণ করে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিচ্ছে। দখলদার সেনাদের বোমাবর্ষণ থেকে যেসব ফিলিস্তিনি প্রাণে বেঁচে যাচ্ছেন তারা যাতে আর কোনোদিন এই উপত্যকায় বসবাস করতে না পারেন, সেরকম একটি ব্যবস্থা পাকাপোক্ত করার চেষ্টা করছে ইসরায়েল। মজার ব্যাপার হচ্ছে, গাজা যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি নেতারা ফিলিস্তিনি জনগণের উপর ভয়াবহ বিমান হামলা শুরু করার ব্যাখ্যা দিতে গিয়ে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ড্রেসডেন শহরে মিত্রবাহিনীর বোমাবর্ষণের কথা উল্লেখ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ও তার মিত্র ব্রিটিশ মিত্র মিলে জার্মানির বড় শহরগুলোকে একের পর এক বসবাস অযোগ্য করে দিয়েছিল। ওয়াশিংটন ও লন্ডনের যুক্তি ছিল, জার্মানির সকল নাগরিক তাদের নাৎসিবাদী সরকারের সমর্থক বলে তাদের সবাইকে হত্যা করা বৈধ। ইহুদিবাদী ইসরায়েল সরকারও আজ গাজা উপত্যকায় একই নীতি অনুসরণ করছে। তেল আবিব দাবি করছে গাজা উপত্যকার সকল ফিলিস্তিনি হামাসের সদস্য, কাজেই তাদের প্রত্যেককে হত্যা করা বৈধ, আর এটি হচ্ছে গণহত্যা চালানোর ইসরায়েলীয় ও আমেরিকান অপকৌশল। আমেরিকা যেমন যে কোনো বর্বরোচিত হামলাকে গণতন্ত্র রক্ষা করার অজুহাত হিসেবে তুলে ধরে, তেমনি ইসরায়েল প্রতিটি হামলা চালিয়ে দাবি করে তার আত্মরক্ষার স্বার্থে এটি প্রয়োজন ছিল। কাজে আমেরিকা যে বিমান ও জাহাজ ভরে ভরে ইসরায়েলকে সমরাস্ত্র দিয়ে যাচ্ছে তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ ইসরায়েলও ব্যাপকভাবে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে মধ্যপ্রাচ্যে কথিত শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আর বিশ্বব্যাপী গাজাবাসীর সমর্থনে চলমান আন্দোলন প্রমাণ করে আমেরিকা ও ইসরায়েলের ভণ্ডামির স্বরূপ এখন সবার সামনে প্রকাশ হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আসন্ন রমজান মাসে সাশ্রয়ী মূল্যে রাজধানী ঢাকার 30টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আসন্ন রমজান মাসে সাশ্রয়ী মূল্যে রাজধানী ঢাকার 30টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, 10 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাজধানীর 30টি জায়গায় তা পাওয়া যাবে, তবে পর্যায়ক্রমে সামর্থ্য অনুযায়ী আরও বেশি জায়গায় প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ঢাকার বাইরেও ন্যায্য মূল্যে বিক্রি করার তাগিদ দিয়েছেন মন্ত্রী। এছাড়া মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
গরুর মাংসের দাম নির্ধারণ করেছি 600 টাকা, খাসির মাংস 900 টাকা, একদম সলিড যে ব্রয়লার মুরগি, হ্যাঁ, এটা 280 টাকা, তারপর ডিম 10 টাকা 50 পয়সা। এটাই হলো আমাদের একটা কি বলে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, এবং এটি ইনশাআল্লাহ 10 তারিখ উদ্বোধন করব।
প্রসঙ্গক্রমে দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন মহলেই ইদানিং চলে নানা আলোচনা সমালোচনা। বলা হয় অর্থনীতির সূচকের সংকট ও সমস্যায় বিপদ আসন্ন, এমন সব আলোচনায় কাউকে কান না দিতে আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, অর্থনীতির সব সূচক বাড়ছে, ফলে অনিশ্চয়তা বা হতাশার কোনো কিছুই নেই। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে যেখানে উন্নয়নের সূচকগুলো বাড়ছে সেখানে মূল্যস্ফীতি মূল উদ্বেগ হতে পারে না। এ সময় দেশের অর্থনীতি নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বলেছেন, সরকারের উন্নয়নের সঠিক চিত্র মানুষের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের কাজ করতে হবে।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজকে সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি, সবগুলো সুযোগই তো বাড়ছে, তো কাজে আমরা তো এখানে অনিশ্চয়তারও কিছু নাই, তারপরে হতাশারও কিছু নাই, তো এগুলো একটা মিথ্যা প্রপাগান্ডা করা হচ্ছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর, প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় তার কষ্ট ও দুর্দিনে প্রার্থনা কবুল হোক, তাহলে সে যেন শোক ও আনন্দের দিনে বেশি করে প্রার্থনা করে।
আমরা সবাই মূল্যবান এই বাণীটি মেনে চলার চেষ্টা করব। এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথমেই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি লিখেছেন, তরতাজা আর বাস্তবতা নির্ভর সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের কারণে রেডিও তেহরান বাংলা বিভাগ আমাদের অতি প্রিয়। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা ও যোগাযোগের ধারা অক্ষুণ্ণ রাখতে পারাই আমি নিজে গর্ববোধ করি। আমি মনে করি শ্রোতা বান্ধব অনুষ্ঠান প্রচারে বেতার কেন্দ্রটির বিকল্প এবং প্রতিদ্বন্দ্বী নিজেই। দিন দিন আধুনিকতার স্পর্শে এগিয়ে চলেছে বেতার কেন্দ্রটি। আমি মুগ্ধ বেতার কেন্দ্রের অনুষ্ঠান ও সংবাদ ভিত্তিক অনুষ্ঠান প্রচারের অগ্রগামীতে।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার কিছু কথা লিখেছেন হাফিজুর রহমান ভাই। তার পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। তো সুন্দর লেখাটির জন্য হাফিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারত থেকে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রায়পুর থেকে। এটি পাঠিয়েছেন রুস্তম আলী শেখ।
অনেকদিন পর রুস্তম আলী শেখ ভাইয়ের লেখা পেলাম, তো কি লিখেছেন তিনি?
রুস্তম আলী ভাই লিখেছেন, আমি রেডিও তেহরানের অনেক দিনের পুরনো শ্রোতা। আগে নিয়মিত অনুষ্ঠান শুনতাম ও চিঠি লিখতাম। বর্তমানে আপনাদের অনুষ্ঠান ফেসবুকের মাধ্যমে নিয়মিত শুনলেও চিঠি লেখা হয়ে ওঠে না। আপনাদের প্রতিটি অনুষ্ঠান আমাকে মুগ্ধ করে। বিশ্ব সংবাদ ও সাপ্তাহিক অনুষ্ঠানগুলো আমার খুবই প্রিয়।
নীরবতা ভেঙে চিঠি লেখার জন্য রুস্তম আলী শেখ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন।
আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থেকে, আর লিখেছেন মোহাম্মদ আতাউর রহমান। তিনি লিখেছেন, সোমবার রাতে মুঠোফোন নিয়ে বসেছিলাম, যদি আমার লেখা মায়ের ভাষাই আমার ভাষা কবিতা শুনতে পাই, আশা পূর্ণ হল। নিজের লেখা কবিতা শুনে সত্যি রেডিও তেহরানে নিয়োজিত বন্ধুরা খুব ভালো, তাদের বচন বাচন শোনার মতো। আমাদের পাঠানো চিঠিগুলোর ভাষাকে তারা নাটকের ডায়ালগে পরিণত করে শোনায়, যা প্রেরককে মুগ্ধ করে।
ভাই আতাউর রহমান, চিঠিপত্রের আসর প্রয়োজন সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগলো। আশা করি এভাবেই প্রেরণা যোগাবেন।
ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার চাপড়া থানার হাতিশালা থেকে আশরাফ হোসেন পাঠিয়েছেন আসরের পরের মেইলটি। তিনি লিখেছেন, আমার কাছে হারিয়ে যাওয়া এক স্বপ্নের নাম রেডিও তেহরান। কখনো ভাবিনি আবার ফিরে পাব। কুড়িগ্রামের আব্দুল কুদ্দুস ভাইয়ের মাধ্যমে প্রিয় রেডিওকে ফিরে পেয়ে নতুন করে ভাবতে পারছি পুরনো সেই দিনের কথা। রেডিও তেহরানকে পাওয়ার সাথে সাথে ফেসবুকের সৌজন্যে অনেক পুরনো ও নতুন বন্ধুর দেখা পেয়েছি। রেডিও তেহরানের কলা কুশলীদের চমৎকার কণ্ঠে আবারও নানান রকমের অনুষ্ঠান শুনতে পেরে খুব ভালো লাগছে।
ভাই আশরাফ হোসেন, আপনাকে ফিরে পেয়ে আমাদেরও ভালো লাগছে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটু দেওয়ান নাগেরপাড়া থেকে, আর পাঠিয়েছেন তপতী সরকার। বৃষ্টি স্নাত বসন্তের দুপুরের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি চিঠিটি শুরু করেছেন।
আমরাও বোন তপতী সরকারকে শুভ্র বরফের শুভেচ্ছা জানাচ্ছি।
একদম সময়োপযোগী শুভেচ্ছা জানিয়েছেন আপনি। এবার তেহরানে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বরফ পড়েছে অনেক বেশি। আমাদের অফিসের চারপাশ একেবারে সাদা হয়ে গেছে, এমন দৃশ্য খুব কমই দেখা যায়।
হ্যাঁ, ঠিকই বলেছেন আশরাফ ভাই, আমরা এবার খুবই এনজয় করেছি বরফের দিনগুলো। তো যাই হোক, এবার আমরা বোন তপতী সরকারের চিঠিটি পড়ছি। তিনি লিখেছেন, 26 ফেব্রুয়ারি প্রিয়জন অনুষ্ঠানের আসরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের 9 শ্রোতার মেইল নিয়ে আলোচনা। IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ 2023 সালে রেডিও তেহরানের শ্রেষ্ঠ ক্লাব হিসেবে স্বীকৃতি পাওয়ায় ক্লাব সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ মহাশয়ের বার্তা এবং ভারত ও বাংলাদেশের 6 শ্রোতার মেইলের প্রাপ্তি স্বীকার করা হয়। বলা বাহুল্য, এ সপ্তাহেও আমার মেইল পড়া হয়। ধন্যবাদ তেহরান বেতারের পরিবেশকদের।
বোন তপতী সরকার, আপনাকেও ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে ইমেল করার জন্য। তো শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগীয় শাখা রেডিও তেহরান কর্তৃক 2023 সালে শ্রেষ্ঠ কর্মমুখ শ্রোতা ক্লাবের শিরোপা জিতেছে। এ বিষয়ে আমরা কথা বলেছি ক্লাবের সভাপতি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বললেন,
IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। গত 7 জুলাই 2023 তারিখে রংপুরে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয় IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের। শুভ লগ্ন থেকে অদ্যাবধি আমাদের ক্লাবের সদস্যগণ নিজে যেমন নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছে, তেমনি রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা বৃদ্ধির লক্ষ্য অবরত নিয়ে কাজ করছে। IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগের সদস্যগণ রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শোনার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে সতর্কীকরণ কর্মসূচি, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, যা ইতোমধ্যেই প্রশংসনীয় ও জনপ্রিয়তা লাভ করছে। আর এসব কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ আমাদের IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগ 2023 সালের শ্রেষ্ঠ কর্মমুখর এবং IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ শ্রেষ্ঠ ক্লাবের মর্যাদা ও স্বীকৃতি লাভ করছে। এখানে উল্লেখ্য যে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগ পরিচালনায় শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাই, IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ ভাই, সাধারণ সম্পাদক ও রেডিও তেহরানের একনিষ্ঠ মনিটর জনাব মোহাম্মদ আবু তাহের ভাই, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফণি ভাইয়ের সার্বিক সহযোগিতা, নির্দেশনা, তদারকি ও পর্যবেক্ষণ আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমাদের সাফল্যের পিছনে তাদের অবদান সর্বাগ্রে, আমরা তাদের নিকট ঋণী এবং কৃতজ্ঞ। তাই তো আমাদের রংপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে এবং রেডিও তেহরান কর্তৃপক্ষকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ।
রংপুর বিভাগে নবগঠিত IRIB ফ্যান ক্লাবের কর্মকাণ্ড ও সাফল্যের রহস্য সম্পর্কে বলছিলেন ডক্টর মোস্তাফিজুর রহমান ভাই। তাকে সহ ক্লাবের সকল উপদেষ্টা ও সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ছাতুমারা গ্রাম থেকে আজাদ পাওয়ার বিশ্বাস পাঠিয়েছেন এবারের মেলটি। রেডিও তেহরান বাংলা বিভাগের সমস্ত কলাকুশলীকে বাসন্তী শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, তেহরান সমস্ত নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, সমস্ত মানুষের প্রাণের স্পন্দন সবসময় ধ্বনিত করে চলেছে প্রতিটি কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর ছড়িয়ে যেতে চায় বিশ্বের প্রতিটি প্রান্তে, জানান দিতে চায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মুখোশের আড়ালে লুকোনো রূপ। বিশ্বের যে কোনো গণমাধ্যমের চেয়ে নিজস্ব নিরপেক্ষ ব্যতিক্রমী স্বকীয়তা থাকায় রেডিও তেহরান সত্যি অনন্য।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আজাদ পাওয়ার বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা থানার মিয়াপাড়া থেকে মোহাম্মদ আজিনুর রহমান লিমন পাঠিয়েছেন আসরের এবারের মেলটি। রেডিও তেহরান সম্পর্কে তিনি লিখেছেন, দেশ ও বিদেশ অঙ্গনে বাংলা বেতারের সংখ্যা অনেক, যেগুলো আমাদের জীবন চলার পথে অনেক দিক নির্দেশনা প্রদান করে থাকে। অনেক বেতার নান্দনিক অনুষ্ঠান প্রচার করে জীবনকে রঙিন করে তোলার চেষ্টা করে, কিন্তু আল্লাহ প্রদত্ত মানব জীবনকে দুনিয়ার রঙে নয় আল্লাহর রঙে রঙিন করার প্রয়াসে নেমে পড়তে হবে। সেই প্রয়াসে জীবন পরিচালনার নির্দেশনামূলক অন্যতম একটি বেতারের নাম রেডিও তেহরান। রেডিও তেহরানের অনুষ্ঠান মানে পবিত্র কোরআনুল কারিমের দিক নির্দেশনা। বিশ্ব যখন দিন দিন অন্ধকারাচ্ছন্নে পরিণত হওয়ার দিকে ধাপিত হচ্ছে, তখন রেডিও তেহরান তাদের প্রচারণা দিয়ে বিশ্বকে কোরআনের আলোয় আলোকিত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও গাজা ফিলিস্তিনের সঠিক সংবাদের একমাত্র বাহন হল রেডিও তেহরান।
রেডিও তেহরানের ভূমিকা সম্পর্কে সুন্দর মতামতের জন্য ভাই আজিনুর রহমান লিমন আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে, আর পাঠিয়েছেন দেবাশিস গোপ। তিনি লিখেছেন, পবিত্র শবে বরাত এবং ইমাম মাহদি আলাইহিসসালামের জন্মদিন উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে 15ই শাবান ইসলামের বিশেষ পবিত্র একটি দিন যা অনন্য সাধারণ। এটি মুসলমানদের গুনাহ মাপ করবার দিন। অনুষ্ঠান থেকে আরও জানতে পারলাম যে ইমাম মাহদি আলাইহিসসালাম যখন আসবেন তখন পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে, খুশির আবহাওয়া আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ দেখা যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।
আমাদের একটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই দেবাশিস গোপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে, আর লিখেছেন সিনিয়র শ্রোতা মোখলেসুর রহমান। তিনি 22, 23 ও 24 ফেব্রুয়ারি প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। লিখেছেন, 25 তারিখে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান দর্পণের দ্বিতীয় পর্বে ইউরোপে ইসলাম আতঙ্কের নানা তৎপরতা সম্পর্কে তথ্যবহুল আলোচনাটি শুনে খুব খুশি হয়েছি। একই দিনে শেষ ত্রাণকর্তা নামক ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিসসালামের জীবন ইতিহাস সম্পর্কে চমৎকার আলোচনাটি শুনে আমার খুব ভালো লেগেছে।
মোখলেস ভাইকে ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শোনার পর মতামত জানিয়ে চিঠি লেখার জন্য। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের রাজবাড়ী জেলার চন্দনী গ্রাম থেকে, আর পাঠিয়েছেন রাজবাড়ী জেলা বেতার শ্রোতা কমিটির সভাপতি শ্রী গোপীনাথ পাল। তিনি লিখেছেন, গত 29 জানুয়ারি তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানে আমার একটি লেখা ঠাঁই পেয়েছে, এজন্য আমি প্রিয়জনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের নতুন শ্রোতা বন্ধু, আপনাদের অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগছে। আমি সেই সাথে আশা রাখছি আপনাদের সকল আয়োজনের সাথে থাকব এবং নতুন শ্রোতা তৈরি করতে কাজ করব, বেতার হোক তথ্য, শিক্ষা ও বিনোদনের মাধ্যম।
ভাই গোপীনাথ পাল, রেডিও তেহরানের শ্রোতা বৃত্তিতে আপনি কাজ করবেন জেনে ভালো লাগলো। চিঠি লেখার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি দেশাত্মবোধক গান, সবুজের বুকে লাল শিরোনামের গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের, আর শিল্পী আসিফ আকবর।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
শেয়াল শকুন ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ধান ফসলের খান রূপালি জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত গান ফসলের খান রূপালি জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত বাংলার কাতরের চেতনায় আছি মাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল 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 হাতে হাত ধরে একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস ও হাতে হাত ধরে একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এসব পথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। চার মার্চ সোমবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকার বিপণী বিতান, মার্কেট, শপিং মল ও সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঝুঁকি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। ঢাকার পত্রিকার শিরোনাম, ঢাকায় গাউসিয়ার মতো বিপণী বিতানসহ 2600 ভবনে অগ্নিকাণ্ডের ঝুঁকি। প্রথম আলো, রাজধানীর 76 ভাগ মার্কেট শপিং মল ঝুঁকিতে। যুগান্তর, ঝুঁকিপূর্ণ 42টি সরকারি ভবন ভাঙার নির্দেশনা মানছে না কেউ। ইত্তেফাক, নিয়ম না মেনে চলছে রেস্টুরেন্টের ব্যবসা। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান। দৈনিক বাংলা, শিক্ষককে মারধর, মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই কনস্টেবল প্রত্যাহার। ডেইলি স্টার, কলকাতার পত্রিকার শিরোনাম, ঘুষ খেয়ে সংসদে ভোট দিলে রক্ষা কবজ নয়, পুরনো রায় সংশোধন করে জানাল সুপ্রিম কোর্ট। হিন্দুস্তান টাইমস, এবার কে দেবে সুবিচার, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সিদ্ধান্তে হতাশ চাকরি প্রার্থীরা। সংবাদ প্রতিদিন, সব পরিকল্পনা ঠিক মতো এগোলে তমলুক লোকসভা থেকে বিজেপির টিকিটেই প্রার্থী বিচারপতি গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকা, অসময়ে বিবেচিত হোক হিন্দিভাষীরাও, ফের হেমন্তের টার্গেট মিয়া মুসলিমরা। পূবের কলম, শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। রাজধানীর বেইলি রোডের ভবনে অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধান এবং ঢাকার আবাসিক ও বাণিজ্য ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী 4 মাসের মধ্যে জানতে বলা হয়েছে। এদিকে ঢাকায় গাউসিয়ার মতো বিপণী বিতানসহ 2600 ভবনে অগ্নিকাণ্ডে ঝুঁকি রয়েছে বলে প্রথম আলোর এক প্রতিবেদনে লেখা হয়েছে। পত্রিকাটি লিখেছে, গাউসিয়ার উল্টো দিকে ঢাকা নিউ সুপার মার্কেট, গাউসিয়া ও ঢাকা নিউ সুপার মার্কেটকে 2019 সালে অগ্নি নিরাপত্তার দিক দিয়ে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একাধিকবার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে গত বছরের এপ্রিলে আগুন লাগে ঢাকা নিউ সুপার মার্কেটে। অন্যদিকে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে 2023 সালে 5,337 মার্কেট ও শপিং মল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী অগ্নি নিরাপত্তার দিক থেকে সন্তোষজনক অবস্থায় আছে 3,256টি, বাকি ভবনগুলো ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে 424টি ভবন অতি ঝুঁকিপূর্ণ। কোনো কোনো ঝুঁকিপূর্ণ ভবন মালিককে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো লাভ হচ্ছে না। এক্ষেত্রে আইনগতভাবে কিছুই করার থাকছে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের। ঝুঁকিপূর্ণ 42 সরকারি ভবন ভাঙার নির্দেশনা মানছে না কেউ। ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজুকের আওতাধীন এলাকার ভবনগুলোর উপর বিশ্বব্যাংকের অর্থায়নে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ ঘোষিত 42টি সরকারি ভবন ভাঙতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। গত বছরের 12 মাসের ওই চিঠিতে উল্লেখ করা হয়, 3 মাসের মধ্যে এসব ভবন না ভাঙলে রাজুক নিজ উদ্যোগে ভাঙবে। এরই মধ্যে প্রায় 1 বছর পার হয়ে গেলেও ঝুঁকিপূর্ণ একটি ভবনও ভাঙেননি কোনো সরকারি প্রতিষ্ঠান। নিয়ম না মেনে চলছে রেস্টুরেন্টের ব্যবসা, রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এটি দৈনিক বাংলার শিরোনাম। বিস্তারিত খবরে পত্রিকাটি লিখেছে, অনুমোদন না থাকলেও রাজধানী জুড়েই নিয়ম ভঙ্গ করে বহু আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনে চলছে রমরমা রেস্টুরেন্টের ব্যবসা। প্রতিটি রেস্টুরেন্টে ঝুঁকিপূর্ণভাবে একাধিক গ্যাস সিলিন্ডার পাশাপাশি রেখে দিনভর চলে রান্না। এদিকে রাজধানীর গুলশান, ধানমন্ডি, মিরপুর ও উত্তরায় প্রায় অর্ধশত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এসব খাবারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি রেস্তোরাঁর ব্যবস্থাপক কর্মী সহ অন্তত 22 জনকে আটক করেছে পুলিশ। নাটোরের বাক্তিপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধর ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টায় অভিযোগ উঠেছে 2 পুলিশ কনস্টেবল সহ 3 জনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল সজীব খান ও মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। ভুক্তভোগী শিক্ষক বাদলউদ্দিন বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। খবরটি ডেইলি স্টার প্রকাশিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ঘুষ খেয়ে সংসদে ভোট দিলে রক্ষা কবচ নয়, পুরনো রায় সংশোধন করে জানাল সুপ্রিম কোর্ট। এ শিরোনামে হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে লেখা হয়েছে, ভোটের বদলে নোট মামলায় সাংসদ ও বিধায়কদের কোনো রকমের ছাড় দেওয়ার সায় নেই সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে সোমবার একটি বড় রায় দিয়েছে এই ইস্যুতে। সোমবারের রায়ের হাত ধরে শীর্ষ আদালত তার পুরনো রায় থেকে সরে এসে মামলায় নয়া বার্তা দিয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সিদ্ধান্তে হতাশ চাকরি প্রার্থীরা, এটি সংবাদ প্রতিদিনের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবাসরীয় দুপুরে আচমকাই বোমা ফাটান বিচারপতি গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বড় সড় চমক দিয়ে অবসরের সিদ্ধান্ত জানান। গান্ধীমূর্তির পাদদেশে বসে একথা শুনে ভেঙে পড়েছেন চাকরি প্রার্থীরা। এক চাকরি প্রার্থীর আক্ষেপে সুরে জানান, সুপার নিউমেরিক পোস্টে নিয়োগের পরিকল্পনা কার মস্তিষ্ক প্রসূত তা খোঁজার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার সুরাহা হওয়ার আগেই বিচারপতি ইস্তফার সিদ্ধান্ত মানতে পারছেন না বলেই জানান ওই চাকরি প্রার্থী। এদিকে আনন্দবাজার পত্রিকা লিখেছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি ছেড়ে রাজনীতিতে যাচ্ছেন, কিন্তু কোন দলে যাচ্ছেন তা জানাননি। জানিয়েছেন, তৃণমূল কোনোভাবেই নয়, অন্য কোনো দলে, এবং যে দলে যাবেন সে দল তাঁকে প্রার্থী করলে আসন্ন লোকসভা ভোটে লড়ার কথাও তিনি ভেবে দেখবেন। ফের একবার মিয়া মুসলিমদের নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি তিনি জানিয়েছেন এবার থেকে হিন্দি ভাষীদেরও অসমীয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিরোধীদের মধ্যে। বিরোধীদের বক্তব্য, হিমন্ত সবকিছুর মধ্যেই মেরুকরণ খোঁজেন। বাংলা মূলের অভিবাসী যারা 100 বছরের বেশি সময় ধরে অসমে বসবাস করে আসছে তাদের নিশানা করা হচ্ছে, অথচ সেখানে হিন্দি ভাষীদের অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। আসলে অসমের মতো রাজ্যেও জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিবেদনটি পূবের কলমে প্রকাশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনছিলেন প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দেব। মিশরে গেছে হামাসের প্রতিনিধি দল। পবিত্র রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বিজিবিকে আরও স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এবং ভারতের মিম প্রধান বলেছেন দেশটির 17 কোটি মুসলমান যদি উন্নতি করতে চায় তবে তাদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব থাকা উচিত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপাতত এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।